تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم فإن زللتم بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العلي
বিসমিল্লাহিরাহমানিররাহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়েও না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা বলেছি, পবিত্র ইসলাম ধর্মে ভ্রূণ ও শিশু হত্যাকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করা হলেও অনেকে এই নিষেধাজ্ঞা মানছেন না। অনেকে এটা উপলব্ধি করতে পারেন না যে গর্ভে থাকা ভ্রূণ একটি পরিপূর্ণ মানুষের অধিকার প্রাপ্ত, ভ্রূণের ক্ষতি করার অধিকার কারণেই। পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে, কেউ যদি মনে করেন আগত শিশুকে লালন পালন করা তার পক্ষে সম্ভব হবে না এবং সেই ভয়ে ভ্রূণকে মেরে ফেলেন, তাহলে সেটি মহাপাপ বলে বিবেচিত হবে। আজকের আসরে আমরা ভ্রূণ তথা মাতৃগর্ভে থাকা শিশু সম্পর্কে আরও আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এর প্রত্যাশা রইল।
প্রতিটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ একটা ধারাবাহিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার সূচনা হয় মাতৃগর্ভে। মাতৃগর্ভ থেকেই শিশুর খাদ্য ও পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দিতে হয়। গর্ভবতী মায়ের সুস্থতার পাশাপাশি মাতৃগর্ভে থাকা শিশুকে ভালো ও সুস্থ রাখতে মায়ের যথোপযুক্ত যত্ন ও পরিচর্যা দরকার। একজন গর্ভবতী মা তার শরীরের মধ্যে ধারণ করছেন আরেকজন ক্ষুদ্রাকৃতির মানুষ। পেটের ভেতর ছোট্ট এ মানুষটির বেড়ে ওঠার জন্য স্বাভাবিক পরিবেশ ও পরিস্থিতি দরকার। এর মধ্যে খাদ্য, আলো, বাতাস, বিশ্রাম ও সময় মতো চিকিৎসকের পরামর্শ অন্যতম। পবিত্র ইসলাম ধর্মে এ বিষয়ে নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামী নীতিমালায় গর্ভবতী নারী ও গর্ভে থাকা ভ্রূণের যত্ন ও পরিচর্যাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে।
মায়ের গর্ভে প্রাণ সঞ্চারের পর থেকে ভ্রূণ ধীরে ধীরে বাড়তে থাকে। গর্ভের শিশু মায়ের শরীর থেকে তার প্রয়োজনীয় আমিষ, শর্করা, স্নেহ ও বিভিন্ন খনিজ লবণ, ভিটামিন নিয়মিত সংগ্রহ করে। এ কারণে গর্ভবতী মায়ের শরীরে সব ধরনের পুষ্টি উৎপাদনের চাহিদা বেড়ে যায়। তখন প্রতিদিন অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। একই সঙ্গে আমিষ, ক্যালসিয়াম ও লৌহ বা আয়রনের প্রয়োজন বেড়ে যায়। সন্তান গর্ভে থাকলে মায়ের প্রয়োজন অনুসারে বাড়তি খাবার খেতে হয়। গর্ভবতী মা যদি সুষম খাবার পর্যাপ্ত গ্রহণ না করেন, তাহলে গর্ভস্থ শিশু অপুষ্টিতে ভোগে। মায়ের অপুষ্টির জন্য সাধারণত দুর্বল শিশু জন্মগ্রহণ করে এবং জন্মের সময় শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হয়, ফলে শিশু নানা ধরনের অসুবিধা ও রোগের সম্মুখীন হয়। সন্তান জন্মদানের ক্ষেত্রে মা ও বাবা উভয়ের ভূমিকা থাকলেও বাস্তবতা হল, গর্ভস্থ শিশুকে পৃথিবীতে সুস্থ অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে মায়ের ভূমিকাই প্রধান।
শিশুকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসার ক্ষেত্রে মায়ের ভূমিকার প্রতি অত্যন্ত সম্মান দেখিয়েছে পবিত্র ইসলাম ধর্ম। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান গর্ভে ধারণ করাকে ইবাদত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, গর্ভবতী নারী ওই ব্যক্তির মতো যিনি সারাদিন রোজা রাখেন এবং রাত জেগে ইবাদত করেন। ইসলাম ধর্মে শহীদের মর্যাদা হচ্ছে সবার উপরে। ইসলামে বর্ণনায় এসেছে, সন্তান পেটে থাকা অবস্থায় বা প্রসবের সময় এমনকি শিশুকে দুধ দেওয়ার কারণে কোনো নারী মারা গেলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। গর্ভবতী নারীকে যুদ্ধের ময়দানে জানমাল দিয়ে সত্যের জন্য জিহাদকারী ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ ইসলামে একজন গর্ভবতী নারী মুজাহিদের মর্যাদা পেয়ে থাকেন।
গর্ভবতী নারীর জন্য সুষম খাদ্যের পাশাপাশি আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ। স্বামী সহ পরিবারের সব সদস্যের পক্ষ থেকে মানসিক সমর্থন এ সময় খুবই জরুরি। গর্ভবতী নারী যদি বুঝতে পারেন সবাই তার পাশে রয়েছে এবং মায়া মমতায় আগলে রেখেছে, তাহলে এই সময়ের কষ্ট সহ্য করা তার জন্য সহজ হয়। মায়ের মানসিক প্রশান্তি গর্ভের সন্তানের উপরও ইতিবাচক প্রভাব ফেলে। আসলে গর্ভে সন্তান আসার পর একজন নারী শারীরিক ও মানসিক দিক থেকে নানা জটিলতার সম্মুখীন হয়। বমি থেকে শুরু করে মাথা ও কোমর ব্যথার মতো সমস্যা দেখা দেয় প্রায় সবারই। শরীরে আরও নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে।
প্রত্যেক মা যে তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার ক্ষেত্রে কত কষ্ট করেন তা সূরা লোকমানে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। এই সূরায় মায়ের প্রতি মানসিক সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়েছে। মায়ের গর্ভে সন্তানের ভ্রূণ সৃষ্টিতে পিতামাতা দুজনেরই ভূমিকা থাকলেও এরপর 9 মাসের গর্ভধারণ এবং ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকে 2 বছর দুধ খাওয়ানোর দায়িত্ব মাকেই পালন করতে হয়। যখন একটি শিশু সবচেয়ে অসহায় অবস্থায় থাকে তখন মা তাকে বুকের দুধ পান করিয়ে প্রাণের সব মমতা ঢেলে দিয়ে সন্তানকে একটু একটু করে বড় করে তোলেন। নবজাতককে জন্ম দিতে এবং এরপর 2 বছর তাকে দুধ খাওয়াতে গিয়ে মায়ের অসহনীয় কষ্ট হয় এবং তিনি এজন্য দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েন। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে এ বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
গর্ভধারণের পর থেকে সন্তান প্রসব পর্যন্ত একজন নারীর জন্য নানা ধরনের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। গর্ভবতী নারীর জন্য পর্যাপ্ত বিশ্রাম জরুরি, পাশাপাশি গর্ভবতী মায়ের রক্তশূন্যতা দূর করতে হবে। অন্য কোনো জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। কোনো কারণে গর্ভবতী মায়ের যদি তামাক সেবন, ধূমপান ও মাদকদ্রব্য নেয়ার অভ্যেস থাকে তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। তাই অনাগত শিশুর সুন্দর ভবিষ্যৎ রচনা করতে এসব কুঅভ্যাস পরিত্যাগ করতে হবে। গর্ভবতী মাকে গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় টিকা নিতে হবে। মনে রাখতে হবে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার বয়স 9 মাস অতিক্রান্ত হয়েছে। এ কারণে ইসলাম ধর্ম ভ্রূণকেও মানুষের মর্যাদা দিয়েছে এবং শিশু যখন ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে থাকে তখন থেকেই শিশুর যত্ন নিতে বলেছে।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ পাব ইনশাআল্লাহ।
সোনালি সময়,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর এ সংক্রান্ত কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়ের দশম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত বা শ্রেষ্ঠ সৃষ্টি, তার মধ্যে রয়েছে খোদাই আত্মা। এই আত্মার দরকার খোরাক বা খাদ্য, আত্মিক সুখ বা প্রশান্তি হল আসল সুখ। এই আত্মিক সুখের প্রধান উৎস হচ্ছে মহান আল্লাহর উপর নির্ভরতা বা ভরসা। মহান আল্লাহর উপর যাদের বিশ্বাস কম বা শিথিল তারা নানা হতাশায় ভোগে। দুঃখজনকভাবে বর্তমান যুগে বিশ্বের বিভিন্ন দেশে যুব সমাজের এক বড় অংশই হতাশার শিকার। তাদের অনেকেই বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। জাপানের মতো ধনী ও উন্নত দেশেও আত্মহত্যা করছে বিপুল সংখ্যক মানুষ, যাদের এক বড় অংশই যুব সমাজ। ভেঙে পড়ছে পরিবার, এর কারণ হচ্ছে আধ্যাত্মিক শূন্যতা।
ভোগবাদী সংস্কৃতি মানুষকে সরিয়ে নিচ্ছে আধ্যাত্মিকতা হতে, অথচ যুব সমাজের প্রকৃতি স্বচ্ছ এবং তারা সততা ও ন্যায় নিষ্ঠার প্রতি বেশি আকৃষ্ট হয়। নৈতিক মূল্যবোধের চর্চা যদি যুব বয়স থেকেই করা হয় তাহলে তারা আত্মশুদ্ধি বা আত্মসংশোধনের সফল হবে। পরকালের প্রতি বিশ্বাস মানুষকে নৈতিক দিক থেকে উন্নত হওয়ার উৎসাহ যোগায়। সাধারণত কম বয়সে তথা তরুণ বয়সে কিংবা যৌবনে মানুষ মৃত্যু নিয়ে ভাবে না, কারণ তারা মনে করে যে জীবনের এখনো অনেক সময় বাকি আছে। কিন্তু কার কতটা আয়ু আছে তা কেউ বলতে পারে না। বহু মানুষই শৈশবে, কৈশোরে বা যুব বয়সে মারা যায়। তাই আত্মিক উন্নতি বা আধ্যাত্মিকতার চর্চা শুরু করার সবচেয়ে ভালো সময় হল তরুণ ও যুব বয়স। মহান আল্লাহ এ সময়ের এবাদতকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলে ইসলামী বর্ণনা বা হাদিস রয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে একমাত্র আল্লাহর স্মরণেই রয়েছে প্রশান্তি। কবি নজরুলও তার গানে এ বিষয়টি তুলে ধরে বলেছেন, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
যৌবনকালেই আত্মসংশোধন ও আত্মশুদ্ধির গুরুত্ব সম্পর্কে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন অন্তরকে প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনা কঠিন। আল্লাহ না করুন যদি আত্মশুদ্ধি না করেই দুনিয়া ত্যাগ করো তাহলে কিভাবে খোদার সামনে দাঁড়াবে, যেখানে তোমার অন্তরটা কালো হয়ে গেছে, চোখ কান জিহ্বা পাপে কলুষিত হয়ে গেছে। তোমরা নিয়ন্ত্রণহীন এই হাত, এই জিহ্বা যা তোমার আদেশ মেনে চলছে, শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো সবই তোমার কাছে সর্বশক্তিমান খোদার আমানত, আর এগুলো তোমাকে দেয়া হয়েছিল শতভাগ পবিত্র বিশুদ্ধ অবস্থায়। এগুলো দিয়ে পাপ কর্ম করলে তা অবিশুদ্ধ কলুষিত হয়ে যায়। একই প্রসঙ্গে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন,
আল্লাহ না করুক আল্লাহর দেয়া অঙ্গগুলো যদি নিষিদ্ধ কর্মের মাধ্যমে কলুষিত হয়ে যায় তাহলে তখন আমানত ফেরত দেবার সময় আসবে। তখন হয়তো জিজ্ঞাসা করা হবে যে আমানতের জিনিস কিভাবে রক্ষা করতে হয় যেভাবে তুমি একে রেখেছিলে। যখন তোমার কাছে আমানত রাখা হয়েছিল তখন কি এগুলো এই অবস্থায় ছিল? তোমাকে যে অন্তর ও যে দৃষ্টি দান করা হয়েছিল তা কি এমনই ছিল? তোমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কি এরকম নোংরা আর কলুষিত ছিল? আমানতের এত বড় খেয়ানত করে কিভাবে খোদার সামনে দাঁড়াবে। আত্মশুদ্ধির জন্য রমজান ও অন্য সময়ের রোজা এবং ইবাদত বেশ গুরুত্বপূর্ণ। রোজা মানুষকে সংযম শেখায়, এজন্যই দেখা যায় যে রমজান মাসে অপরাধ প্রবণতা কমে যায়। আত্মশুদ্ধির জন্য সংসার ত্যাগ বা বৈরাগ্য সাধনকে ইসলাম সমর্থন করে না। ইসলাম চারিত্রিক পবিত্রতা রক্ষার জন্য বিয়ে করাকে গুরুত্ব দেয়। তাই হাদিসে বলা হয়েছে, যে বিয়ে করল সে যেন ধর্মের অর্ধেক রক্ষা করল।
নামাজ ও মানুষকে পবিত্রতা ও সৎ পথের অনুসারী হতে সহায়তা করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে রাসুল, আপনার প্রতি যে কিতাব বা ওহী নাজিল করা হয়েছে তা থেকে তেলাওয়াত করুন আর নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহ স্মরণিত সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা করো। নামাজ, রোজা ও হজ সহ যে কোনো ইবাদত হচ্ছে মহান আল্লাহ স্মরণ। তাই আন্তরিক চিত্তে আল্লাহকে স্মরণ করা হলে মানুষের আত্মা হয় পবিত্র এবং তা আত্মিক প্রশান্তি লাভ করে। মানুষ যদি সবসময় এভাবে আল্লাহকে মনে রাখে তাহলে সে কখনো কোনো পাপ করতে পারে না। যৌবনের ইবাদত মহান আল্লাহর কাছে বেশি প্রিয় বলে এ সময় মহান আল্লাহর বেশি নৈকট্য বা ভালোবাসা অর্জন করা সহজ। দোয়া ও প্রার্থনাও মানুষের আত্মাকে করে পবিত্র। মহান আল্লাহ মানুষকে বিপদ আপদ, ভয়, ক্ষুধা, দারিদ্র ইত্যাদির মাধ্যমে পরীক্ষা করেন। কিন্তু মানুষ যদি খোদা ভীতি অর্জন করে ও মহান আল্লাহর উপর ভরসা করতে শেখে, তাহলে এইসব বিপদ আপদ তাদের ইমানকে আরও সুদৃঢ় করে।
মহান আল্লাহর হেদায়াত মানুষের ইমানকে এতটা জোরদার করে যে এমন মানুষ কোনো কিছু হারিয়ে যেমন দুঃখ বোধ করে না, তেমনি কোনো কিছু পেয়েও আনন্দে আত্মহারা হয়ে যায় না। অন্য কথাই, এ ধরনের মানুষ আল্লাহর দেয়া বরাদ্দে সন্তুষ্ট থাকেন তথা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভাগ্য নিয়ে মন খারাপ করেন না। তারা জানেন যে পৃথিবীতে আনন্দগুলো যেমন চিরস্থায়ী নয়, তেমনি দুঃখগুলোও চিরস্থায়ী নয়। মানুষ যখন এই সত্যগুলো মনে রাখবে তখন তার কাছে পার্থিব চাকচিক্যময় বিষয়গুলো ক্ষুদ্র ও খোদাই বিষয়গুলো বড় বলে মনে হবে। বর্তমান যুগে ইসলামের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা সত্ত্বেও এবং বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রচার চালানো সত্ত্বেও ইসলাম ও আধ্যাত্মিকতার দিকে দিনকে দিন তরুণ সমাজের আগ্রহ আকর্ষণ বাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এ প্রসঙ্গে বলেছেন, বর্তমান শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী ও আধ্যাত্মিকতার শতাব্দী। ইসলাম জাতিগুলোকে দিচ্ছে বুদ্ধিবৃত্তি, আধ্যাত্মিকতা ও ন্যায় বিচার।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার এখানেই ইতি টানছি। আগামী পর্বগুলোতেও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল। পারস্যের প্রতিভা
বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা দিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি আক্তার জাহান।
গত কয়েক পর্বে আমরা বিশ্বের নানা অঞ্চলে ইরানি সংস্কৃতির প্রভাব ও ফার্সি ভাষা ছড়িয়ে পড়ার বিষয়ে আলোচনা করেছি। আজ আমরা এই আলোচনার মূল অধ্যায়ের শুরুতে বিশ্ববিস্তৃত ইরানি মনীষী আবু নাসের মুহাম্মদ ফারাবির জীবনী সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।
আমরা আগেই বলেছিলাম পারস্যের প্রতিভা বিশ্বের গর্বশীর্ষক আলোচনার মূল অধ্যায়ে আমরা এমন সব ইরানি মনীষীদের জীবনী তুলে ধরব যারা প্রাচীন ইরানের বা প্রাচীন ইরানের সাংস্কৃতিক প্রলয়ের মধ্যে জীবনযাপন করেছেন। তাদের মাজার বর্তমানে ইরানের ভৌগোলিক সীমানার বাইরে রয়েছে। গোটা বিশ্বের উপর প্রভাব রেখে যাওয়া এ ধরনের বিশ্ববিস্তৃত ও প্রথম সারির ইরানি মনীষীদের মধ্যে মাওলানা জালালউদ্দিন বালখি রুমি, নিজামি গাঞ্জাফি, শেখ সাহাবুদ্দিন সোয়ার্দি রুমি, আবু রায়হান বিরুনি, আবু নাসির মোহাম্মদ ফারাবি ও খাজা নাসিরুদ্দিন তুসির নাম উল্লেখ করা যায়। যাই হোক, আজ আমরা হিজরি তৃতীয় ও চতুর্থ শতকের বিশ্বখ্যাত দার্শনিক ফারাবির জীবনে তুলে ধরব।
আবু নাসির মোহাম্মদ ফারাবি প্রায় 257 হিজরির দিকে তথা 870 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। অনেকেই মনে করেন কাজাকিস্তানের দক্ষিণাঞ্চলে আধুনিক আত্রাই শহরের কাছে ফারাব অঞ্চলে জন্ম নিয়েছিলেন ফারাবি। আবার কেউ কেউ মনে করেন তিনি প্রাচীন ইরানের বৃহত্তম খোরাসানের ফারিয়াব বা বারিয়াব অঞ্চলে জন্ম নিয়েছিলেন। এই অঞ্চল বর্তমানে আফগানিস্তানের অংশ। ইরানি ও অ-ইরানি নির্বিশেষে বেশিরভাগ গবেষক ও বিশ্লেষকের মতে ফারাবি ছিলেন ইরানি বাবা মায়ের ইরানি সন্তান। ফারাবির বাবা ছিলেন ইরানের একজন সেনা। প্রখ্যাত আরব ঐতিহাসিক ইবনে আবি উজাইবা তার ইনসানুল উয়ুন বা মানব চোখ বা মানব দৃষ্টি শীর্ষক বইয়ে ফারাবিকে ইরানি বংশধারার ব্যক্তি বলে উল্লেখ করেছেন। ইবনে নাদিম তার আল ফিহরিস্ত শীর্ষক বইয়ে এবং মনীষী আশ শাহরুজিও ফারাবিকে ইরানি বলে উল্লেখ করেছেন। আশ শাহরুজি খ্রিস্টীয় 1288 সালের দিকে জীবিত ছিলেন।
ফারাবি তার রচনাবলীর অনেক স্থানেই ফার্সি, সুগদি বা সুগদিয়ান ভাষায় ও কখনো কখনো গ্রিক ভাষায় তথ্যসূত্র বা টিকা দিয়েছেন, কিন্তু তার লেখায় কোনো তুর্কি শব্দ দেখা যায় না। অনেক গবেষক মনে করেন ফারাবির মায়ের ও ফারার অঞ্চলের জনগণের ভাষা ছিল সুগদিয়ান। এই ভাষা ছিল ইরানিদের ভাষাগুলোর অন্যতম ও উত্তর পূর্বাঞ্চলীয় ইরানি ভাষাগুলোর অংশ। এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম অধ্যাপক ডক্টর ক্লিফোর্ড অ্যাডমান্ড বসওয়ার্থ লিখেছেন, উৎসাহী তুর্কি গবেষকদের কেউ কেউ ফারাবি, বিরুনি ও ইবনে সিনার মতো বড় মাপের ব্যক্তিত্বদেরকে তুর্কি বলে দাবি করেছেন। এই গবেষকদের মধ্যে যিনি সর্বপ্রথম ফারাবিকে তুর্কি বলে দাবি করেছেন তিনি হলেন ইবনে খালাকান। ডক্টর গুদাকাস এনসাইক্লোপিডিয়া ইরানিকাতে ইবনে খাল্লাকানের এই দাবির নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ফারাবির ইরানি হওয়ার বিষয়ে আরব ঐতিহাসিক ইবনে আবি উজাইবাহ খাল্লাকানের আগেই নানা দলিল প্রমাণ তুলে ধরেছেন, আর তাই খাল্লাকান তাকে তুর্কি হিসেবে প্রমাণ করার জন্য নানা দলিল প্রমাণ বানানোর চেষ্টা করেছেন। খাল্লাকান ফারাবির নামের আগে আতাতুর্ক শব্দটি যুক্ত করেছেন, অথচ ফারাবির নামের সঙ্গে কখনো এই শব্দের সম্পর্ক ছিল না।
বিশিষ্ট ইরানি গবেষক আলী আকবর দেহখোদা ফার্সি সাহিত্যের অধ্যাপক বদিউজ্জামান ফুরুজানফারকে উদ্ধৃত করে লিখেছেন, ফারাবির শৈশব ও যৌবন সম্পর্কে বই পুস্তকে প্রামাণ্য কিছু দেখা যায় না। হিজরি সপ্তম শতকের পণ্ডিত ইবনে আবি উসাইবা দুটি পরস্পর বিরোধী তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, ফারাবি প্রথম দিকে দামেস্কের একটি বাগানের প্রহরী ছিলেন। আবার অন্যত্র লিখেছেন, ফারাবি যৌবনের মধ্য পর্যায়ে বিচার কাজে মশগুল ছিলেন, আর যখন তিনি অন্যান্য জ্ঞানের পরিচিতি অর্জন করেন তখন বিচার কাজ ছেড়ে সেই সব জ্ঞান হাসিলে মনোনিবেশ করেন। যৌবনেই গবেষণা ও দর্শনের দিকে আগ্রহী ছিলেন ফারাবি। শিক্ষক ও গাইডদের সহায়তায় তিনি জ্ঞানের এক জগৎ থেকে আরেক জগতে ভ্রমণ করতেন। পড়াশোনা ও গবেষণা ছাড়া তার আর কোনো লক্ষ্যই ছিল না।
বলা হয় ফারাবি প্রায় ৪০ বছর বয়সে পড়াশোনার জন্য বাগদাদ যান। এর আগে তিনি আরবি ব্যাকরণ, ফিকাহ বা ইসলামী আইনশাস্ত্র ও হাদিস বিষয়ে পড়াশোনা করেন। তবে যুক্তিবিদ্যা ও দর্শন সম্পর্কে তিনি তেমন কোনো পড়াশোনা তখনও করেননি। বাগদাদে যাওয়ার পর ফারাবি মাত্তাবিন ইউনিসের কাছে যুক্তিবিদ্যা ও দর্শন পড়া শুরু করেন। এরপর তিনি বর্তমানে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে হাররান শহরে যান। সেখানে তিনি ইউহানা বিন হাইলানের ছাত্র হন। প্রখর বুদ্ধিমত্তা ও অধ্যবসায়ের সুবাদে তিনি সব বিষয়ে খুব ভালোভাবে শিখতে সক্ষম হন। ফলে খুব শীঘ্রই তিনি বড় দার্শনিক ও পণ্ডিত হিসেবে খ্যাতি অর্জন করেন। ফারাবি যখন বাগদাদে ফিরে আসেন তখন তার চারিদিকে ছাত্ররা ভিড় জমায়। এইসব ছাত্রের মধ্যে ইয়াহিয়া বিন উদাই নামের খ্রিস্টান দার্শনিকও ছিলেন। এরপর ফারাবি ৯৪১ খ্রিস্টাব্দে বা ৩৩০ হিজরিতে দামেস্কে যান এবং আলেপুর শাসক সাইফুদ্দৌলা হামেদানির দরবারে আলেম হন।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইরান ও ইকবালের পারস্পরিক ভালোবাসা শীর্ষক বিশেষ আলোচনার প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
তো গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনারা আমাদের সঙ্গেই আছেন, এ প্রত্যাশা রইল।
আল্লামা ডক্টর ইকবাল ছিলেন একজন খুব বড় মাপের কবি, দার্শনিক ও ইসলামী সংস্কারক। ইসলামী জাগরণের কবি ও পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা আধ্যাত্মিক জনক হিসেবেও তার রয়েছে বিশেষ খ্যাতি। ইকবাল কখনো সফর করেননি ইরান, কিন্তু ইরানের সংস্কৃতির প্রতি তার ছিল গভীর অনুরাগ, যে সংস্কৃতি ইসলামে রেখেছে অমূল্য ও মৌলিক অবদান। ইরানের প্রতি আল্লামা ইকবালের গভীর অনুরাগ এবং বিশেষ করে মুসলিম বিশ্বের নেতৃত্বের আসনে ইরানের ঐতিহাসিক ও ঐতিহ্যগত ভূমিকার প্রতি তার অসাধারণ শ্রদ্ধাবোধ অনেকের কাছেই একটি অজানা বিষয়। ইরানের নেতৃত্বে ইসলামী সভ্যতার পুনরুত্থান ছিল তার এক বড় প্রত্যাশা, ভবিষ্যৎবাণী ও স্বপ্ন। তাই আমরা এই বিষয়টি সহ প্রাসঙ্গিক কিছু তথ্য ও বক্তব্য তুলে ধরব ইরান ও ইকবালের পারস্পরিক ভালোবাসা শীর্ষক দুই পর্বের এই বিশেষ আলোচনায়। প্রথমে আমরা ইরানের প্রতি ইকবালের গভীর প্রেম সম্পর্কে আলোচনা করব।
মহাকবি ইকবাল জামিয়াতি আকওয়াম বা জাতিগুলোর সমিতি অর্থাৎ জাতিসংঘ শীর্ষক কবিতায় লিখেছেন, অর্থাৎ যদি তেহরান হয় জেনেভা প্রাচ্যের, তবে হয়তো বদলে যাবে তাকদীর এ ধরনের। জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইকবাল যে থিসিস বা গবেষণাপত্র জমা দিয়েছিলেন তার বিষয়বস্তু ছিল পারস্যে অধিবিদ্যা বা অবস্তুগত বিষয় সংক্রান্ত দর্শনের অগ্রগতি। এই থিসিস ছিল পারস্যের কয়েক হাজার বছরের দর্শন চিন্তা সম্পর্কে একটি পরিপূর্ণ সমীক্ষা, যার মধ্যে রয়েছে সেই জরাথুস্ত্র যুগ থেকে ইসলামী যুগ এবং ইসলামী যুগ থেকে ঊনবিংশ শতকের সমগ্র দর্শন চিন্তার পর্যালোচনা।
আল্লামা ইকবাল ইরানিদের উন্নত আচরণ, দার্শনিক মন, প্রাচীন সভ্যতা ও তাদের উন্নত সংস্কৃতির প্রশংসা করেছেন। মাকালাতে ইকবাল নামে আল্লামা ইকবালের নানা প্রবন্ধের একটি সংকলন প্রকাশিত হয় 1963 সালে। এতে ইকবাল এই মত তুলে ধরেন যে ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি হল মুসলমানদের পারস্য বিজয়, কারণ এ বিজয়ের ফলে পারস্য তথা ইরান এ অঞ্চলের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক উন্নয়নসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। আল্লামা ইকবাল 1910 সালে ভারতের আলিগড়ে মুসলিম সম্প্রদায় একটি সমাজতাত্ত্বিক সমীক্ষা শীর্ষক এক আলোচনায় বলেন, আমাদের মুসলিম সভ্যতা হচ্ছে সেমিটিক বা আরব ও আর্য বা ইরানি ভাবধারার মিশ্র উর্বরায়নের ফসল। মুসলিম সভ্যতা উত্তরাধিকার সূত্রে পেয়েছে আর্য মাতার কোমলতা বা দয়া ও সূক্ষ্মতা বা পরিশীলতা এবং সেমিটিক বাবার উন্নত ও মহৎ চরিত্র। পারস্য জয়ের সুবাদে মুসলমানরা পেয়েছে তাই যা পেয়েছিল রোমানরা গ্রিস জয়ের মাধ্যমে। কিন্তু পার্থক্য হল, পারস্য না থাকলে আমাদের মুসলমানদের সংস্কৃতি হয়ে পড়ত চরম এক পেশে।
পারস্যের দর্শন সম্পর্কে ডক্টরেট ডিগ্রি অর্জনের লক্ষ্যে ইকবাল যে গবেষণা করেছেন তা তার চিন্তাধারার উপর বড় ধরনের প্রভাব রেখেছে। মোহাম্মদ ইকবাল লাহোরে 1890 দশকে কবিতা লেখা শুরু করেন। প্রথমে তিনি কবিতা লিখতেন উর্দু ভাষায়, কিন্তু পিএইচডি অর্জনের জন্য ইউরোপে থাকার সময় তিনি ফার্সি ভাষায় কবিতা লেখার সিদ্ধান্ত নেন। আসরারি খুদি বা আত্মসত্তার রহস্যাবলী শীর্ষক দ্বিপদী কাব্যে তিনি এ বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, চিনির মতো মিষ্টি ভাষা হিন্দি যদিও, ফার্সি ভাষার বাকৃতি সুমিষ্ট তার চেয়েও।
যদিও উর্দু কবিতায় ফার্সি শব্দ, বাগধারা এবং কল্পরীতির ব্যাপক ব্যবহার রয়েছে, তা সত্ত্বেও ইকবাল তার চিন্তাধারা প্রকাশের জন্য ফার্সি ভাষাকেই বেশি উপযোগী মনে করেছেন। ভারত উপমহাদেশে ও বিশ্বের অন্যান্য অঞ্চলের বেশিরভাগ মানুষের সঙ্গে যোগাযোগের সবচেয়ে ভালো মাধ্যম হিসেবে আল্লামা ইকবাল ফার্সি ছাড়া অন্য কোনো মাধ্যমকে বেছে নেওয়ার কথা চিন্তাও করতে পারেননি। ফলে ইকবাল তার কবিতার প্রায় 2/3 লিখেছেন ফার্সি ভাষায়। অন্য কথায়, আল্লামা ইকবাল তার কবিতার 12,000-এরও বেশি পংক্তির মধ্যে প্রায় 7,000 পংক্তি রচনা করেছেন ফার্সি ভাষায় এবং তার 10টি কাব্যগ্রন্থের মধ্যে 6টি গ্রন্থ লিখেছেন ফার্সিতে। ইকবাল মাত্র 3টি কাব্যগ্রন্থ লিখেছেন উর্দুতে, আর তার সর্বশেষ কাব্য সংকলন ও তার মৃত্যুর পর প্রকাশিত আরমাগানি হিজাজ বা হিজাজের সওগাত লিখেছেন অংশত ফার্সি ও উর্দু ভাষায়।
ইকবালের প্রথম কাব্য সংকলন আসরারি খুদি বা আত্মসত্তার রহস্যাবলী শীর্ষক দ্বিপদী কাব্যটি প্রকাশিত হয় 1915 সালে। তিনি ফার্সিতে কেন কবিতা লিখছেন এ প্রশ্ন তাকে করা হয়েছে বহুবার। ইকবাল জবাবে বলতেন, তিনি এক্ষেত্রে অসহায়, কারণ বেশিরভাগ ভাব বা ভাবনাই তাঁর মাথায় আসত ফার্সিতে। আল্লামা ইকবালের আধ্যাত্মিক প্রেরণার উৎস ছিলেন ফার্সি মরমী কবি মাওলানা জালালউদ্দিন রুমি, আর রুমির বিশ্ববিস্তৃত কাব্য মাসনাবিয়ে রুমির স্টাইলই ছিল ইকবালের কবিতার মডেল। স্বদেশেই তথা ভারতেই ফার্সি কবিতা রাজ্যের আরও কয়েকজন সম্রাটের কবিতা খুব গভীরভাবে অধ্যয়ন করেছিলেন ইকবাল। ইকবাল জাবুরি আজম বা পারস্যের জাবুর শীর্ষক কবিতায় অত্যন্ত গর্বভরে ঘোষণা করেছেন যে, আমাকে দেখো, পাবে না ভারতে আমার মতো কাউকে আর, ব্রাহ্মণের সন্তান হয়েও আমি বুঝি রহস্য রুম ও তাবরিজের। উল্লেখ্য, আল্লামা ইকবালের পূর্বপুরুষরা ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ। পয়ামে মাশরেক বা প্রাচ্যের বার্তা শীর্ষক কবিতায় ইকবাল শিল্প সংস্কৃতি ও সাহিত্যের ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে বিশ্ববিস্তৃত ইরানের শহর শিরাজের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন এভাবে, দেহ আমার ফুল কাশ্মীরি বাগিচার, হৃদয় আমার হিজাজের ঘর, সুরমম শিরাজের। ইকবালের দুটি বড় আশা বা স্বপ্ন ছিল, এর একটি ছিল হজ করতে হিজাজে যাওয়া এবং অন্যটি হল ইরানে সফর করা। তাঁর এ দুটি স্বপ্ন কখনো বাস্তবায়িত হয়নি।
ইরান ও ইরানিদের প্রতি গভীর ভালোবাসার মমত্ববোধে ভরপুর ইকবালের বিশেষ কবিতা জাবুরে আজম বা পারস্যের জাবুর ইকবালকে ইরানিদের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে। এই কবিতা ইকবাল ইরানিদের জন্য সুন্দর ভবিষ্যতের আশার বাণী শুনিয়েছেন। ইকবাল তার দূরদৃষ্টির মাধ্যমে দেখতে পেয়েছিলেন যে ইরানে এমন এক মহাপুরুষ ও ত্রাণকর্তার আবির্ভাব ঘটবে যিনি ইরানিদেরকে মুক্ত করবেন দাসত্ব আর দুঃখ বঞ্চনার শৃঙ্খল থেকে। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, অবশেষে আসবেন সেই মানুষ মুক্ত করতে, তাদের যারা বন্দী হয়ে আছে দাসত্বের কঠিন শৃঙ্খলে, বন্দিশালার দেয়ালের জানালায় আমি যেন সবই দেখছি। ইকবালের এই ভবিষ্যৎবাণী মরহুম ইমাম খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। এ বিপ্লব কেবল ইরানি জাতিকে নয়, একই সঙ্গে গোটা মানব জাতিকে মুক্তির দিশা দিয়ে যাচ্ছে।
আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা দিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা জীবনযাপনের পদ্ধতি বিষয়ক ধারাবাহিক আদর্শ জীবনযাপন নিয়ে কথা বলছি। আমরা মানসিক চাপ নিয়ে কথা বলেছিলাম যে ধর্মীয় অনুশীলন, বিশেষ করে নামাজ সহ বিভিন্ন ইবাদত, আল্লাহকে বিনয়ের সঙ্গে স্মরণ করা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার অনুকূল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনুনের প্রথম দুই আয়াতে বলেছেন, নিশ্চিতভাবে সফল কাম হয়েছে সেই সব মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয়াবনত হয়।
মন ও আত্মার উপর এই নামাজের মতো ইবাদতগুলো বেশ বড় রকমের প্রভাব ফেলে, আর এই মনের সুস্থতার প্রভাবে ইবাদতকারীর হৃদয় মনের পাশাপাশি শারীরিক সুস্থতাও নিশ্চিত হয়। আজকের আসরে আমরা তাই এই বিষয়টি নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
যারা ধর্মকর্ম করেন, নামাজ কালাম করেন, তাদের অন্তর প্রশান্ত এবং মানসিক চাপ থেকে তারা অনেকটাই মুক্ত। এ বিষয়টি পশ্চিমা গবেষকদের মনে নতুন চিন্তার উদ্রেক ঘটায়। তারা এই ধর্মীয় অনুশীলনগুলোকে মানুষের দুশ্চিন্তা ও মানসিক অশান্তি দূর করার উপায় হিসেবে কাজে লাগানোর চিন্তা করে এবং গবেষণার মধ্য দিয়ে বহু আইডিয়ার প্রকাশ ঘটায়। আবিষ্কারের মধ্য দিয়ে তারা যেগুলো পেয়েছে সেসব অর্জন প্রমাণ করে যে বিভিন্ন ধর্মের মাঝে মুসলমানদের মধ্যে মানসিক প্রশান্তির উপাদান বেশি, আর মুসলমানদের ধর্মীয় ইবাদতগুলোর মাঝে সবচেয়ে বেশি কার্যকরী ও মানসিক প্রশান্তিদায়ক ইবাদত হল নামাজ। এই আইডিয়াটিকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা এখন মানসিক অস্থিরতা দূর করার জন্য ওষুধ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়ামের পরামর্শ দিচ্ছেন।
সম্প্রতি হল্যান্ডের কিছু গবেষক জনগণকে এইসব ব্যায়াম শিক্ষার দেওয়ার জন্য ক্রীড়া সেন্টারে গিয়ে সেগুলো আয়ত্ত করতে অনুপ্রাণিত করেছেন। মজার ব্যাপার হলো, ওই সব ক্রীড়া সেন্টারে যে ব্যায়ামগুলো অনুশীলন করানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, সেগুলোর সঙ্গে মুসলমানদের নামাজের মিল রয়েছে। হল্যান্ডের ওইসব ব্যায়ামাগারের প্রশিক্ষকরা বলছেন, নামাজের মতো ওই ব্যায়ামগুলো মানুষের শরীরের জন্য খুবই উপকারী। তারা ক্রীড়া সেন্টারগুলোতে সচিত্র ব্যায়ামের ব্যানার লাগিয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, সুস্থ থাকার স্বার্থে তারা যেন নামাজে বসার মতো ওই ব্যায়াম দৈনিক অন্তত 3 বার করে এবং প্রতিবার কমপক্ষে 10 মিনিট ধরে করে। ব্যায়ামগুলো সুন্দর কথাবার্তা কিংবা কবিতা আবৃত্তি করতে করতে যেন করা হয়, সে ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে।
দৈনিক অন্তত 3 বার 10 মিনিট করে আবৃত্তি শুনতে শুনতে যে ব্যায়ামগুলো করার জন্য হল্যান্ডের প্রশিক্ষকরা উদ্বুদ্ধ করেছেন, সেই ব্যায়ামগুলো হুবহু মুসলমানদের নামাজের মতো, আর আল্লাহ পাক এই নামাজই মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। এই নামাজ আদায় করা মানুষের আত্মিক ও শারীরিক সুস্থতার উপর ব্যাপক প্রভাব ফেলে। মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষক হুজ্জাতুল ইসলাম আব্বাস আলী ওয়াশিয়ান বলেছেন, আমাদের ইবাদতগুলো যেহেতু কেবলমাত্র শারীরিক গুরুত্বের উপরই সীমাবদ্ধ নয়, কিংবা শারীরিক দৃষ্টিকোণ থেকে খুব একটা দেখাও হয় না ইবাদতগুলোকে, তারপরও ইউরোপীয় গবেষকরা ব্যাপক গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে শারীরিক সুস্থতার ক্ষেত্রে নামাজের একটা ব্যাপক ভূমিকা রয়েছে এবং নামাজের উপকারিতার দিকটি অনস্বীকার্য।
ইসলামপূর্ব ধর্মগুলো নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে সেই সব ধর্মের সঙ্গে ইসলামের একটা মিল হল সিজদা করার মধ্যে। সিজদা করা একান্তই আল্লাহর বন্দেগী বা ইবাদতের প্রমাণ, তবে তার একটা শারীরিক উপকারিতাও রয়েছে। গবেষণায় দেখা গেছে একজন মানুষ যখন সিজদায় অবনত হয় তখন রক্ত চলাচল বেড়ে যাওয়া সহ শরীরের আরও বহু সিস্টেম ভালোভাবে কাজ করে, শরীরের ক্যান্সার সৃষ্টিকারী উপাদানগুলো নষ্ট হয়ে যায়।
হুজ্জাতুল ইসলাম আব্বাস আলী ওয়াশিয়ন আরো বলেছেন, নামাজের ভেতর জিকির ও দোয়া পড়লে এক আল্লাহর সাথে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করা হয়, আল্লাহর উপর মানুষের নির্ভরতা বেড়ে যায়, মানসিক অস্থিরতা ও চাপ ন্যূনতম পর্যায়ে নেমে আসে, এমনকি কোনো নামাজই যদি নিঃসঙ্গতায় ভোগে এবং নিজের পাশে কাউকে অনুভব করতে চায়, রুকু অবস্থায় নিজেকে সে এমন এক মহান সত্তার কাছে উপলব্ধি করে যার চেয়ে বড় আর কেউ নেই। সুতরাং অসম্ভব বিনয় সম্মান ও আনুগত্যের সাথে একজন নামাজ আদায়কারী নামাজে দাঁড়ায় এমন ভঙ্গিতে যেন সেই মহান সত্তার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এমন সব কথা বলছে যে আলাপ অন্য কারো সঙ্গে করা যায় না।
সম্ভবত এ কারণেই নবী রাসুল কিংবা ইমামগণ সবসময় নামাজের ব্যাপারে ছিলেন অসম্ভব সচেতন এবং নিজেদের উন্নয়ন ও অগ্রগতির সোপান মনে করতেন নামাজকে। ইসলামের মহান রাসুল নামাজকে তার চোখের নূর বলে অভিহিত করেছেন। হযরত আলী আলাইহিসসালাম নামাজের মাধ্যমে তার অন্তরকে আলোকিত করেছেন এবং নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, পরবর্তী আসরে আবারও কথা হবে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետկեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr526.i եւ AM8-4W արբանյակների միջոցով։
Այս սուրուն մենք երգեցի սիրո չտնա երգերից մենք երգեցի ու շնչեց